আল্লাহ এক বার্তা অধ্যায় ২২ মেষ। আল্লাহ নিজেই মহব্বত। প্রথম ইউহন্না ৪:৮। আল্লাহ মহান। আয়ুব ৩৬:২৬। আল্লাহ যিনি নিজেই মহব্বত, তিনি চান যেন তার লোকদের সাথে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। আল্লাহর সামাজিক মহব্বতের বৈশিষ্ট্য তার কিতাবের প্রথম পুস্তকেই প্রকাশিত হয়েছে। আল্লাহ আদম ও হাওয়াকে তার নিজের মতো করে সৃষ্টি করেছেন যেন তিনি তাদের সাথে সহভাগিতা উপভোগ করতে পারেন। পয়দায়েশ ১:২৭। আমাদের সঙ্গে আল্লাহ এই একই বিষয় কিতাবের শেষ পুস্তকেও দেখতে পাওয়া যায়, যেখানে তার মুক্ত হওয়া লোকেরা তার মুখ দেখতে পাবে এবং তার সঙ্গে চিরকাল সেখানে থাকবে। প্রকাশিত কালাম ২:৪। যদি কেউ এই বিষয়টি দেখতে ভুল করে, তাহলে সে আল্লাহর কিতাবের প্রধান যে বিষয়বস্তু সেটি বুঝতেই ভুল করেছে। আল্লাহ যিনি মহান, তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। আমি মাবুদ সমস্ত মানুষের আল্লাহ, কোনো কিছু করা কি আমার পক্ষে অসম্ভব? ইয়ারমিয়া ৩২:২৭। কোনো প্রকৃত একেশ্বরবাদী এই দাবি করতে পারবে না যে আল্লাহ চাইলেই মানুষ হতে পারবেন না, যদি এমন কিছু থেকে থাকে যা সর্বশক্তিমান করতে পারেন না, নিজের বিপরীতে নিজেকে অস্বীকার করা ছাড়া, তাহলে তিনি আল্লাহর হতে পারেন না। প্রশ্ন এটা যে আল্লাহ কি মানুষ হওয়াকে বেছে নিলেন? আল্লাহর সত্যিকারের মিলন তাম্বু বা আবাস তাম্বু। ১৫০০ বছর পর আল্লাহ ইসরায়েল জাতিকে নির্দেশ দিলেন যেন তারা একটি অনন্য মিলন তাম্বু বা আবাস তাম্বু নির্মাণ করেন, যাতে তিনি তাদের মধ্যে বাস করতে পারেন। হিজরত ২৫:৮। কিতাবে লেখা আছে, প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন, এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। সেই কালামেই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ। প্রথম ইউহন্না ১:১৪ কিতাবুল মুকাদ্দাস। তার বাসস্থান স্থাপন শব্দটি একটি গ্রিক শব্দ থেকে অনুবাদিত হয়েছে, যার অর্থ একটি তাম্বু বা আবাস স্থাপন করা। আক্ষরিকভাবে অনুবাদ করলে এটি এমন হয় যে তিনি তার তাম্বু আমাদের মধ্যে স্থাপন করলেন। কিতাবে একজন ব্যক্তির শরীরকে তাম্বু বা বাইতুল মুকাদ্দাস হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে তার মন ও রূহ বাস করে। অধ্যায় ১৬তে আমরা শিখেছি যে আল্লাহর অনন্তকালীন পুত্র একজন শিশু সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছেন। তার মানুষের শরীর ছিল সেই তাম্বু যার মধ্যে তিনি বাস করার সিদ্ধান্ত নিলেন। মুসার সময়ে যে আবাস তাম্বু ছিল, সেখানে আল্লাহর গৌরবময় ও অকৃত্রিম নূরের উপস্থিতি আসত। তার চারিপাশে ছিল পশুর চামড়া দিয়ে তৈরি, কিন্তু মানুষ ঈসার ক্ষেত্রে আল্লাহর গৌরবময় ও অকৃত্রিম নূর এবং উপস্থিতি মানুষের চামড়া দিয়ে বেষ্টিত শরীরে বাস করতে এসেছিলেন। এজন্য তার সাহাবিরা বলেছিলেন যে পিতার একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। কিতাব এই ঘোষণা দেয় যে ঈসা ছিলেন সত্যিকারের এবাদত তাম্বু, যা মানুষ স্থাপন করে নাই কিন্তু মাবুদেই করেছেন। ইব্রানী ৮:২। পুরাতন নিয়মের সময়ে আবাস তাম্বু এবং পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস ছিল সেই স্থান যেখানে গুনাহগারেরা তাদের গুনাহ ঢাকা দেওয়ার জন্য পশু কোরবানি দিতে পারত। যখন ঈসা ছোট বালক ছিলেন এবং তিনি বৃদ্ধি পেয়ে পূর্ণ বয়সের হলেন, তখন তিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কিন্তু আমরা কখনোই তার সম্পর্কে এটা পড়ি নাই যে তিনি গুনাহের জন্য কোরবানি উৎসর্গ করেছেন। কেন? কারণ তার কোনো গুনাহ ছিল না। ঈসা প্রকাশিত হয়েছেন যেন নিজেকে কোরবানি দিয়ে তিনি গুনাহ দূর করতে পারেন। ইব্রানী ৯:২৬। তিনি নিজেই হবেন সেই কোরবানির উৎসর্গ, আর রোমিওদের সলিপ বা ক্রুশ হবে সেই কোরবান গা। আবাস তাম্বুর চিহ্নের পিছনে ঈসাই ছিলেন প্রকৃত সত্য। আল্লাহ মানুষ হিসাবে প্রকাশিত হলেন। প্রথম তিমথীয় ৩:১৬। কোন একটি অনুষ্ঠানের সময় ঈসা জেরুজালেমের মহান বাইতুল মুকাদ্দাসের কাছে দাঁড়িয়েছিলেন এবং লোকদের বললেন, আল্লাহর ঘর আপনারা ভেঙে ফেলুন, তিন দিনের মধ্যে আবার আমি তা উঠাব। এই কথা শুনে ইহুদি নেতারা তাকে বললেন, এই ইবাদত খানাটি তৈরি করতে 46 বছর লেগেছিল, আর তুমি কি তিন দিনের মধ্যে এটা উঠাবে? ঈসা কিন্তু আল্লাহর ঘর বলতে নিজের শরীরের কথাই বলেছিলেন, তাই ঈসা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর তার সাহাবিদের মনে পড়ল যে তিনি ওই কথাই বলেছিলেন। তখন সাহাবিরা পাক কিতাবের কথায় এবং ঈসা যে কথা বলেছিলেন তাতে বিশ্বাস করলেন। ইউহন্না 2:19-22। ইহুদিরা বুঝতে পারে নাই যে আল্লাহর ঘর বলতে আসলে ঈসা তার নিজের শরীরকেই বুঝিয়েছেন। তারা মনে করেছিল যে তিনি জেরুজালেমের অতি প্রাচুর্যে ভরা বাইতুল মুকাদ্দাসের কথা বলছেন, কিন্তু আল্লাহর গৌরবময় ও নূরের উপস্থিতি আর সেই মানুষের তৈরি মহাপবিত্র স্থানে রইল না। এখন আল্লাহর ঘর হয়েছে ঈসার শরীর। দুনিয়াতে তার পরিচর্যার শেষের দিকে ঈসা তার তিনজন সাহাবিকে সুযোগ দিয়েছিলেন যেন তারা আল্লাহর নূর ও গৌরবের সাক্ষী হতে পারে। ঈসা পিতর ইয়াকুব এবং ইয়াকুবের ভাই ইউহন্নাকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। তাদের সামনে ঈসার চেহারা বদলে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তার কাপড় আলোর মতো সাদা হয়ে গেল। তখন একটা উজ্জ্বল মেঘ তাদেরকে ঢেকে ফেলল। সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। মথি 17:1-5। আল্লাহর যে গনগনে ও খাঁটি উজ্জ্বল আলোর জন্য বেহেস্তে ফেরেস্তারা তাদের মুখ ঢেকে রাখত তা ছিল মাবুদ ঈসা। আবাস তাম্বু মহাপবিত্র স্থানে আল্লাহর যে গৌরবময় উপস্থিতি ছিল সেই একই উপস্থিতি মাবুদ ঈসার মধ্যে বাস করছিল। যে উজ্জ্বল মেঘ আবাস তাম্বুর উপরে ছিল তা এখন সেই স্থানে রয়েছে যেখানে ঈসা অবস্থান করছেন। দুনিয়াতে ঈসা ছিলেন আল্লাহর দৃশ্যমান উপস্থিতি। আল্লাহ পুত্রের গৌরবময় উজ্জ্বল নূরের সাথে বেহেস থেকে পিতার বলা কথার সাথে দারুণ সম্পর্ক ছিল। ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। আল্লাহ বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহর পুত্র মনুষ্যপুত্র হওয়ার 1000 বছর আগে নবী দাউদ লিখেছেন, তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো যাতে তিনি তোমাদের উপর গজব নাজেল না করেন আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও, কারণ চোখের নিমিষেই তার রাগ জ্বলে উঠতে পারে। ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। যবুর শরীফ 2:12। পুত্রকে চুম্বন করো, এর অর্থ হল পুত্রকে সম্মান করো। মাঝে মাঝে আমি দেখি যে লোকেরা অনেক ধর্মীয় নেতাদের হাতে ও মাথায় চুম্বন করে যারা নিজেরাই অন্যান্য গুনাহগারদের মতোই। এই ধরনের ভক্তি সেই ধরনের লোকদেরকে সম্মানিত করছে যারা নিজেরাই ধুলায় ফিরে যাচ্ছে। ইতিমধ্যেই আল্লাহ দুনিয়াকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সম্মান করে না, কারণ পিতা পুত্রকে মহব্বত করেন। ইহোন্না 5:23-20। ঈসাইয়া হচ্ছেন সেই দুজন নবীর মধ্যে একজন যিনি বিশেষভাবে মনোনীত একজন অগ্রদূতের কথা লিখেছেন যিনি মাবুদের জন্য পথ প্রস্তুত করবেন। ঈসাইয়া 40:3। সেই অগ্রদূত ছিলেন জাকারিয়ার সন্তান তরিকা বন্দিদাতা নবী ইয়াইয়া। সেখানে পূর্ববর্তী নবীরা ঘোষণা করেছিলেন যে আল্লাহ মসীহকে দুনিয়াতে পাঠাবেন। সেখানে নবী ইহোয়ান্না সেই কথাই ঘোষণা করে বলেছিলেন যে প্রতিজ্ঞাত মসীহ মাবুদ তিনি এসেছেন। পরে তরিকা বন্দিদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তাবলিক করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেস্তি রাজ্য কাছে এসে গেছে। এই ইয়াহিয়ার বিষয়েই নবী ঈসাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। মথি 3:1-3। অনুতাপ। মাবুদের আগমনের জন্য লোকদেরকে প্রস্তুত করতে লোকদের জন্য ইহাইয়ার বার্তা ছিল খুবই সাধারণ। তওবা করা, অনুতাপ বা তওবা করা শব্দটি গ্রিক শব্দ মেটানো ইও থেকে এসেছে। এর দুইটি অংশ আছে, মেটা এবং নো ইও। প্রথম অংশটির অর্থ হল আন্দোলন বা পরিবর্তন, দ্বিতীয় অংশটি হৃদয়ের চিন্তাকে নির্দেশ করে। সুতরাং অনুতাপ বা তওবা করা মৌলিক যে অর্থ তা হল হৃদয়ের পরিবর্তন করা, সঠিক চিন্তা দিয়ে মন্দ চিন্তাকে প্রতিস্থাপন করা। প্রতিদিনকার কার্যক্রমে অনুতাপ বা তওবা করার বিষয়টি বুঝতে ধরে নেই আমি এক শহর থেকে অন্য শহরে বাসে করে ভ্রমণ করতে চাই, হতে পারে বেইরুট থেকে আম্মান। আমি আমার ইচ্ছামতো যেটা ঠিক বলে বিশ্বাস করি সেই রকম একটি বাসে উঠে পড়লাম এবং সিটে বসে ঘুম দিলাম। কিছু সময় পর যখন বাসটি মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল তখন আমি আবিষ্কার করলাম যে এটি দক্ষিণে আম্মানের দিকে যাচ্ছে না, বরং উত্তর দিকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছে। আমার কি করা উচিত? আমার দুটি পছন্দ আছে। আমি আমার ভুলকে তোয়াক্কা না করে আমি বাসের মধ্যেই থেকে যেতে পারি এবং ভুল গন্তব্যের দিকে যেতে পারি, অথবা আমি নিজেকে নম্র করতে পারি এবং আমি যে ভুল বাস পছন্দ করেছি তা স্বীকার করার মধ্য দিয়ে হৃদয়ের পরিবর্তন এনে অনুতাপ বা তওবা করতে পারি। অনুতাপের প্রতি আমার আন্তরিকতা প্রমাণ হবে যখন আমি পরবর্তী স্টেশনে বাস থেকে নেমে যাব এবং সঠিক বাসে উঠব। সত্যিকারের অনুতাপ একটি লোককে মিথ্যা থেকে ঘুরে দাঁড়াতে এবং সত্যে বিশ্বাস করতে পরিচালিত করে থাকে। অনুতাপকে একটি কয়েনের দুই পাশের সাথে তুলনা করা যেতে পারে। এক পাশ প্রকাশ করে অনুতাপ, অন্য পাশ প্রকাশ করে বিশ্বাস। এই দুইটি বিষয় আল্লাহ কি চান তা আমাদেরকে দেখতে সাহায্য করে। গুনাহ থেকে মন ফিরিয়ে আল্লাহর দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের হযরত ঈসার উপর ঈমান আনতে হবে। প্রেরিত 20:21। অনুতাপ হল নাজাতের জন্য যাকে আপনি বিশ্বাস করছেন সেই বিষয়ে মনের পরিবর্তন করানো, আর ঈমান বা বিশ্বাস হল আল্লাহর নাজাতের উপর নির্ভর করা। অনুতাপ ভিন্ন, সত্যিকারের কোনো ঈমান নেই। ফলে নবী ইয়াহিয়ার বার্তাটি এমন যে তোমার ভুল চিন্তাধারার জন্য অনুতাপ বা তওবা করো, স্বীকার করো যে তুমি নিজেকে নিজে রক্ষা করতে পারো না এবং বেহেস থেকে যে প্রতিজ্ঞাত বাদশাহ মসীহ আসছেন তাকে গ্রহণ করো। তিনি এসেছেন যেন তুমি শয়তান, গুনাহ এবং মৃত্যুর হাত থেকে মুক্ত হও। শুধুমাত্র তখনই তুমি এইসব থেকে মুক্ত হতে পারো যদি তুমি নিজের উপর নির্ভর করা বন্ধ করে এবং তাকে বিশ্বাস করতে শুরু করো। যারা আল্লাহর কাছে তাদের গুনাহপূর্ণ কাজের কথা স্বীকার করছে তারা ইহাইয়ার কাছে নদীতে তরিকাবন্দী গ্রহণ করেছেন। এই জন্যই ইহাইয়াকে বলা হয় তরিকাবন্দীদাতা ইহাইয়া। পানিতে তরিকাবন্দী নেওয়া গুনাহকে ধুয়ে দিতে পারে না এবং পারেও নাই। নদীতে ডুব দেওয়া ছিল লোকদের জন্য বাহিকভাবে প্রকাশ করার একটি পদ্ধতি যে তারা আল্লাহর বার্তাকে অন্তরে গ্রহণ করেছে, যে মসীহ যিনি আসছেন তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে গুনাহের অনুতাপ করছেন। মনোনীত ব্যক্তি, দুনিয়ায় তার পরিচর্যার একেবারে শুরুতে হযরত ঈসা ইহাইয়ার কাছে আসলেন যেন তিনি জর্ডান নদীতে তরিকাবন্দী নিতে পারেন। গুনাহীন মসীহের অনুতাপ করার কিছুই নেই, কিন্তু তরিকাবন্দী নেওয়ার মধ্য দিয়ে তিনি নিজেকে পতিত মানুষের সাথে গণনা করলেন যাদেরকে তিনি মুক্ত করতে এসেছেন। ঈসার তরিকাবন্দী নেওয়াটা যে চিত্র তৈরি করেছে তা কখনো ভোলা যায় না। এটি একমাত্র সত্য আল্লাহর জটিল কৃত্যের রহস্যের আরেকটি আভাস বা চিত্র প্রদান করে। তরিকাবন্দী নেবার পর ঈসা পানি থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই তার সামনে আসমান খুলে গেল। তিনি আল্লাহর রূহকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন। তখন বেহেস থেকে বলা হল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। মথি 3:16-17। সৃষ্টির প্রথম দিনেই পিতা, পুত্র এবং পাক রুহের উপস্থিতির বিষয়টি প্রকাশ করা হয়েছিল। যাই হোক, ইতিহাসের এই মূল মুহূর্তে আরও পরিষ্কারভাবে আল্লাহ তার বহু বচনের এককত্বতাকে প্রকাশ করেছিলেন। কিতাবের মধ্য দিয়ে আমাদের এই যাত্রায় এটি তেমনই একটি বিশেষ স্থান যেখানে প্রত্যেক ভ্রমণকারীর থামা প্রয়োজন, কিছু ছবি তোলা প্রয়োজন এবং সেইগুলোকে প্রতিফলন করা প্রয়োজন। চিত্রটি এইরকম, চমকপ্রদ ও উজ্জ্বল আকাশের নিচে আল্লাহর পুত্র সেই কালাম যার দ্বারা আকাশ ও পৃথিবী সৃষ্টি হয়েছে, নদীর পানির থেকে উঠে আসলেন। একই সময় আল্লাহর রুহ সেই রুহ যিনি সৃষ্টির প্রথম দিনে পানির উপরে চলাফেরা করছিলেন, বেহেস থেকে কবুতরের আকারে হযরত ঈসার উপর নেমে আসলেন এবং পরিশেষে বেহেস থেকে পিতা আল্লাহর কণ্ঠস্বর শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। পূর্বে ৩০টি বছর হযরত ঈসা নাসারত গ্রামের একটি দরিদ্র পরিবারে বাস করছেন। যদিও এই বছরগুলো তিনি সমাজের চোখের বাইরে ছিলেন, কিন্তু বেহেস্তি পিতা তার চোখ সব সময় তার প্রিয় পুত্রের উপর ধরে রেখেছেন। এবং এখন আমরা ঈসার জীবন সম্পর্কে আল্লাহর রায় শুনতে পাচ্ছি, আমি খুবই সন্তুষ্ট। আল্লাহ জন্মগ্রহণ করেছেন এমন আর কোনো মানুষের ক্ষেত্রে এই কথা বলবেন না, শুধুমাত্র হযরত ঈসাই তাকে সমস্ত দিক থেকে হোক বা বাইরের দিক থেকে বা ভিতরের দিক থেকে সন্তুষ্ট করেছেন। যেহেতু পুত্র বেহেস থেকে এসেছেন তাই তিনি ছিলেন পাক পবিত্র অকলুষিত এবং যে কাজের জন্য তিনি এসেছিলেন তার জন্য উপযুক্ত বা যোগ্যতা সম্পন্ন। তিনি ছিলেন মসীহ, মনোনীত ব্যক্তি, আল্লাহর বাছাই করা লোক। আল্লাহ তাকে তেল দিয়ে অভিষেক করেন নাই যেভাবে বাদশাহ এবং ইমামদের করা হতো, কিন্তু তিনি তাকে তার নিজের রুহ দিয়ে অভিষেক করেছেন। আল্লাহ নাসারতের ঈসাকে পাক রুহ এবং শক্তি দিয়ে অভিষেক করেছিলেন, প্রেরিত ১০:৩৮। ঈসাই ছিলেন সেই মনোনীত ব্যক্তি যার সম্পর্কে সব নবীরা লিখেছেন, আল্লাহর মেষশাবক। পরের দিন ইহাইয়া ঈসাকে তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক যিনি মানুষের সমস্ত গুণা দূর করেন, ইউহন্না ১:২৯। নবী ইহাইয়ার ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ অর্থ দিয়ে পূর্ণ, ওই দেখো আল্লাহর মেষশাবক। যারা ইহাইয়ার কথা শুনছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে মেষশাবক কথার অর্থ কি। যখন থেকে গুণা দুনিয়াতে প্রবেশ করেছিল লোকেরা কোরবানির জন্য মেষ নিয়ে আসত। ১৫ শতাব্দী ধরে প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় কোরবান গাহের উপর মেষ কোরবানি হয়ে আসছে, আর এখন আল্লাহর নিজের মেষশাবকের কোরবানির সময় এসেছে। ২০০০ বছর আগে ইব্রাহিম তার ছেলেকে বলেছিলেন কোরবানির জন্য আল্লাহ নিজেই কোরবানির মেষ জুগিয়ে দেবেন, পয়দায়েশ ২২:৮। আল্লাহ অবশ্যই ইব্রাহিমের পুত্রের বদলে একটা বিকল্প জুগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটি মেষ ছিল না, এটা ছিল একটি ভেড়ার বাচ্চা, পয়দায়েশ ২২:১৩। ইব্রাহিমের ভবিষ্যৎবাণীতে যে মেষের কথা বলা হয়েছে তা ছিল মসীহ নিজে। ইব্রাহিম ঈসা মসীহের কথাই নির্দেশ করেছিলেন, এই কারণেই ঈসা বলেছেন ইব্রাহিম আমারই দিন দেখার আশায় আনন্দ করেছিলেন, তিনি তা দেখেছিলেন আর খুশিও হয়েছিলেন, ইউহন্না ৮:৫৬। যিনি গুনাহ দূর করেন, আদমের সময় থেকে নির্দোষ প্রাণীর রক্ত তাদের গুনাহকে ঢেকে দিত যারা আল্লাহ এবং তার পরিকল্পনায় বিশ্বাস করত, কিন্তু ঈসা যা করতে এসেছিলেন তা ছিল ভিন্ন। তিনি চিরকালের জন্য গুনাহের শাস্তিকে দূর করতে এসেছেন। অতীতে গুনাহের জন্য কোরবানি করা রক্ত উৎসর্গ করা হতো একজন ব্যক্তি, পরিবার অথবা একটি জাতির জন্য। ঈসা মসীহের রক্ত দুনিয়ার সমস্ত মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত গুনাহ থেকে চূড়ান্ত এবং পরিপূর্ণরূপে মুক্ত করবে। আল্লাহর মেষশাবক সমস্ত মানুষের গুনাহ দূর করেন বলতে কি এটা বোঝায় যে যত লোক জন্মগ্রহণ করবে তাদের গুনাহ স্বয়ংক্রিয়ভাবে বা এমনি এমনি আল্লাহর দ্বারা ক্ষমা হয়ে যাবে? না, যেদিন থেকে গুনাহ দুনিয়াতে প্রবেশ করেছে সেই দিন থেকেই আল্লাহ চেয়েছেন যেন মানুষ ব্যক্তিগতভাবে তাকে ও তার যোগানের উপর বিশ্বাস করে। তিনি নিজের দেশে আসলেন কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না, তবে যতজন তার উপর ঈমান এনে তাকে গ্রহণ করল তাদেরকে প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিলেন, ইউহন্না ১:১১-১২। ছায়া এবং চিহ্ন। অতীতে গুনাহের কোরবানির জন্য যে নির্দোষ দাগহীন মেষ কোরবানি দেওয়া হতো তা ছিল ভবিষ্যতের সব উন্নতির বিষয়ের ছায়া মাত্র। ইব্রানী 10:1। ছায়া থেকে বিভ্রান্তিতে ভোগার কিছু নেই। যদি আপনি মাটির দিকে তাকিয়ে হাঁটেন এবং কোনো বন্ধু আপনার বরাবর হাঁটে, তাহলে আপনি সেই বন্ধুকে দেখার আগে তার ছায়া দেখতে পাবেন। কিন্তু যখন তিনি আপনার সামনে দাঁড়াবেন, তখন কি আপনি সে বন্ধুর ছায়ার পরিবর্তে তার দিকে তাকিয়ে কথা বলবেন না? কিতাবের পুরাতন নিয়ম হচ্ছে আল্লাহর ডিজাইন করা ছায়ার মতো, যা মসীহের আগমনের ঘোষণা ও রূপরেখা প্রদান করে। আল্লাহ চান যেন আমরা তার দিকে তাকাই এবং তার কথা শুনি, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই গুনাহ দূর করতে পারে না। সেই জন্য মসীহ এই দুনিয়াতে আসবার সময় আল্লাহকে বলেছিলেন, পশু ও অন্যান্য কোরবানি তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা শরীর তুমি তৈরি করেছ, পুরানো কোরবানিতে এবং গুনাহের কোরবানিতে তুমি সন্তুষ্ট হওনি। পরে আমি মসীহ বলেছিলাম, এই যে আমি এসেছি, কিতাবে আমার আসার বিষয় লেখা আছে, হে আল্লাহ তোমার ইচ্ছা পালন করতে আমি এসেছি। দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা পশু কোরবানি বাতিল করে দিলেন। আল্লাহর সেই ইচ্ছা মতোই ঈসা মসীহের শরীর একেবারেই কোরবানি দেবার দ্বারা আল্লাহর উদ্দেশ্যে আমাদের পাক পবিত্র করা হয়েছে। ইব্রানী 10:4-7, 9-10। আল্লাহ যে চূড়ান্ত কোরবানি দিতে যাচ্ছেন, পশুর রক্ত কোরবানি ছিল তার চিহ্ন স্বরূপ। পশুদেরকে আল্লাহর সুরতে বা মত করে সৃষ্টি করা হয় নাই। একটি মেষের মূল্য কোনোভাবেই একজন মানুষের মূল্যের সমান নয়। যেভাবে আপনি কোনো খেলনা গাড়িকে কোনো গাড়ি বিক্রির লোকের কাছে নিয়ে সত্যিকার গাড়ির দামে বিক্রি করতে পারেন না, তেমনি কোনো মেষের রক্ত মানুষের গুনাহের ঋণ পরিশোধ করতে পারে না। এর জন্য একটি সমান বা তার থেকেও বেশি মূল্যের কোরবানি প্রয়োজন। হযরত ঈসা মসীহ আল্লাহর মেষ শাবক সেই কোরবানি দিতে দুনিয়াতে এসেছেন। একজন দুর্বল পরিকল্পনাকারী। কয়েক বছর আগে আমি একজন দার্শনিকের সাথে আলাপ করছিলাম। হযরত ঈসা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ দূর করেন। বিষয়টি প্রতিউত্তরে তিনি লিখেছিলেন, যারা 2000 বছর আগে জন্মেছে এবং মারা গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? মনে হচ্ছে যে খ্রিস্টানদের আল্লাহ একজন ভালো পরিকল্পনাকারী নয় এবং তিনি একজন দেরিতে চিন্তা করার ব্যক্তি, কারণ মানবজাতির জন্য গুনাহের ক্ষমার পথ খুঁজে পেতে তার কয়েক সহস্র বছর সময় লেগেছে। মনে হচ্ছে সেই ব্যক্তি যিনি মারা গেছেন, তিনি এর অভ্যন্তরীণ যে অর্থ তা বুঝতে ব্যর্থ হয়েছেন যে কেন লক্ষ লক্ষ মেষ কোরবানি দেওয়া হয়েছে এবং শত শত ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা সেই দিনকে নির্দেশ করে যখন মসীহ অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মানবজাতির গুনাহের শাস্তি নিজে সহ্য করবেন। শুরু থেকেই আল্লাহর উদ্ধারের পরিকল্পনা ছিল এই যে যারা ঈমান আনে তাদের জন্য ঈসা মসীহ তার রক্তের দ্বারা অর্থাৎ তার জীবন্ত কোরবানির দ্বারা তাকে সন্তুষ্ট করেছেন। যদিও তিনি তার সহ্য গুণের জন্য মানুষের আগেকার গুনাহের শাস্তি দেননি, তবু তিনি ন্যায়বান। রোমিও 3:25-26। আল্লাহ গুনাহগারকে যেভাবে বর্তমান সময়ে ক্ষমা করেন, তেমনি করে ঈসা মসীহের আসার পূর্বেও যারা তার ওয়াদা ও যোগানের উপর বিশ্বাস করতেন তাদেরকে তিনি ক্ষমা করতেন। অবশ্যই সেখানে ভিন্নতা ছিল। যে সকল বিশ্বাসীরা হযরত ঈসার আগে জীবিত ছিলেন তাদের গুনাহ ঢেকে দেওয়া হয়েছিল। গুনাহগারদের ঋণ তাদের রেকর্ড বই থেকে চিরকালের জন্য মুছে দেওয়ার বিষয়টি শুধুমাত্র ঈসা মসীহের রক্তপাত করা ও মৃত্যুকে জয় করার পরেই হয়েছিল। আল্লাহর মেষশাবক হযরত ঈসা মসীহ দুনিয়াতে আসার পূর্বে একজন ব্যক্তির কোরবান গাহের উপর পশু কোরবানি দেওয়াটা ছিল কিছুটা এমন যে একজন ব্যবসায়ী যিনি তার সমস্যার জন্য ব্যাংক থেকে লোন বা ঋণ নিয়েছেন, একজন ধনী বন্ধু এই ঋণের সাথে স্বাক্ষর করলেন এই ওয়াদা করে যে যদি সেই ব্যবসায়ী তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তিনি তা পরিশোধ করবেন। প্রত্যেক বছরই সেই ব্যবসায়ী লোন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন আর ঋণ আরো গভীর থেকে গভীর হচ্ছে এবং প্রত্যেক বছরই সেই ব্যবসায়ীর ধনী বন্ধু ব্যাংকে নতুন করে স্বাক্ষর করছেন যে তিনি ঋণ শোধ করবেন। ব্যাংকের ঋণ পরিশোধ না করার জন্য ব্যর্থ ব্যবসায়ী জেলখানায় যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পেলেন? কারণ ছিল তার সেই বিশ্বস্ত ধনী বন্ধু, যিনি তার পক্ষে জামিন দিয়ে তার ঋণ ঢেকে রেখেছিলেন। পুরাতন নিয়মের পশু কোরবানি ছিল একজন গুনাহাগারের জামিনের নোটের মতো, যা অল্প সময়ের জন্য আল্লাহ গ্রহণ করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রেকর্ড রাখেন তার সমতাকরণের নিখুঁত ইতিহাসে তিনি ওয়াদা করেছেন যে গুনাহা ঢাকা দেওয়ার জন্য তিনি নিখুঁত দাঘিন পশুর রক্ত গ্রহণ করবেন। কিন্তু পশুর রক্ত কোনো মানুষের গুনাহের ঋণ বাতিল করতে পারে না। এটি প্রতি বছর গুনাহের জন্য একটি স্মরণচিহ্ন মাত্র। পশু কোরবানিগুলো প্রত্যেক বছরই নিজেদের গুনাহের জন্য নিজেদের গুনাহের কথা তাদের মনে করিয়ে দেয়, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই গুনাহ দূর করতে পারে না। ইব্রানী 10:3-4। গুনাহ একটি মারাত্মক সমস্যা, যা শুধুমাত্র আল্লাহর অনন্তকালীন পুত্রের রক্তের মধ্য দিয়েই সমাধান করা যায়। ঈসা আল্লাহর মেষশাবক দুনিয়াতে মানুষের গুনাহের ঋণ পরিশোধ করতে এসেছিলেন। আপনি কি মনে করেন, আল্লাহ কি একজন অদক্ষ পরিকল্পনাকারী, নাকি একজন ধীর স্থির চিন্তার লোক, নাকি নবী ইহাইয়া ও তার অনুসারীদের যুক্তিযুক্ত কারণ ছিল যার জন্য তারা নাসরতের ঈসাকে মসীহ হিসাবে, যার কথা মুসা তার শরীয়তে এবং অন্যান্য নবীরা তাদের লেখায় লিখেছেন, এবং যিনি আল্লাহর মেষশাবক, যিনি সমস্ত মানুষের গুনাহ দূর করেন বলে চিহ্নিত করেছেন? ইউহন্না 1:1। আমাদের সৃষ্টিকর্তা, যিনি উত্তম পরিকল্পনাকারী, আমাদের গুনাহের ঋণ পরিশোধ করার অন্য কোনো পরিকল্পনা কখনোই তার ছিল না। তার অসীম দৃষ্টিভঙ্গিতে তার প্রিয় পুত্র সবসময় ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। এই মেষশাবককে দুনিয়া সৃষ্টির আগেই হত্যা করবার জন্য ঠিক করা হয়েছিল। প্রকাশিত কালাম 13:8।